বাংলাদেশের এ সময়ে আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। সম্প্রতি ঢাকার গুলশানের একটি ক্যাফে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ছাত্র ছিলেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়টি নিয়ে নানা কথাবার্তা ডালপালা বিস্তার করতে থাকে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে নানা প্রসঙ্গ নিয়ে। দুই পর্বের এই আলাপচারিতার প্রথম পর্বটি আজ শুনবেন, বাকিটি আগামী অনুষ্ঠানে। শুরুতেই প্রফেসর আতিকুল ইসলামের বর্ণাঢ্য ক্যারিয়ারের উপরে আলোকপাত করা যাক। প্রফেসর আতিকুল ইসলাম বর্তমানে ভাইস চ্যান্সেলর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ। তিনি একসময় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের লেকচারার ছিলেন। তিনি কার্টন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ছিলেন। তিনি একসময় ভিজিটিং ফেলো ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া স্কুল অফ কমার্সের হেড অফ প্রফেসর হিসেবেও কাজ করেছেন তিনি দীর্ঘ সময়। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ ক্যানবেরার ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড গভর্নমেন্টের। তিনি এডিত কাওয়ান ইউনিভার্সিটি অফ পার্থের এক্সিকিউটিভ ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড লর। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর এনগেজমেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রফেসর আতিকুল ইসলাম সিডনি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন এবং মাস্টার্স ডিগ্রি নেন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে। প্রায় 40 বছর প্রবাসে অবস্থানের পর বাংলাদেশে ফিরে গিয়ে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছেন। কথা বলছি এই গুণী ব্যক্তির সঙ্গে। শ্রোতা বন্ধুরা, এখন কথা বলছি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলামের সঙ্গে। জনাব আতিকুল ইসলাম, আপনি কেমন আছেন?
ভালো আছি, থ্যাংক ইউ।
90 দশকের বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তার শুরু হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আপনি একজন ভিসি হিসেবে আপনি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্মসূচি বা কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন?
এই প্রশ্নটির উত্তর দিতে গেলে প্রেক্ষাপটটা একটু দেখতে হবে। বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ, মানুষের ইনকাম বাড়ছে, অ্যাসপিরেশনস দিন দিনই হায়ার হচ্ছে। সরকার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল ফ্রি করে দিয়েছেন, বইপত্র দিয়ে সাহায্য করছেন। একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চায়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পক্ষে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয় এবং সবাই সুযোগ পাওয়ার কথাও নয়। তবু যে পরিমাণ, যে ডিমান্ড আছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই সাইডটা তার চেয়ে অনেক কম, যার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে ছাত্র নিচ্ছে। এবং বাই দিস টাইম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে অনেক বেশি পরিমাণ ছাত্র নিচ্ছে। ইন টোটাল আমার মনে হয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলি ছাত্র যাচ্ছে তার 1.5 গুণ ছাত্র আসছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। যেটা হতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত, ছাত্ররা ইংল্যান্ড যেত, আমেরিকা যেত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যেত, কানাডা যেত, তাতে করে দেশের অনেক বৈদেশিক মুদ্রা বেরিয়ে চলে যেত এবং তার মধ্যে অনেকে দেশে ফেরত আসতো না। বাংলাদেশ খুব স্ট্রংলি ইকোনমিক ডেভেলপমেন্ট করছে, তার জন্য সুদক্ষ শ্রমশক্তি দরকার, পেশাজীবী লোকের দরকার। এই অবস্থায় যখন আমাদের দেশের ছাত্ররা নিজের ক্ষমতার ভিতরে দেশে লেখাপড়া করতে পারছে, কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, প্রফেশনাল এডুকেশন পাচ্ছে, তারা প্রফেশনালস হচ্ছে এবং দেশের উন্নয়ন কাজে যোগ দিতে পারছে, এর চেয়ে ভালো কোনো আউটকাম একটা দেশের জন্য হতে পারে না। এবং সেই রোলটাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি ফুলফিল করছে। তারা হাই কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করছে, সো দ্যাট দোজ পিপল ক্যান গো অ্যান্ড হেল্প দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি।
90 দশকের আগে যখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসার আগে বাংলাদেশে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেখানে সবসময় একটা সেশন জটের ঝামেলা ছিল। এই বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা কি সে ধরনের সেশন জটের কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছেন কিনা?
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট নেই বললেই চলে। আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সময় মতন হয়নি বা ক্লাসগুলো হয়নি বা পিছিয়ে দিয়েছে। সেই হিসাবে এটা একটা বিরাট পরিবর্তন। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখা দেখি বা আপনি বলতে পারেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সেশন জট খুবই কম, অলমোস্ট নাই বললে চলে।
একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় ছাত্র রাজনীতিতে খুব অশান্ত থাকতো সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে, তো আপনাদের যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো কি ছাত্র রাজনীতির অনুমতি আছে নাকি আপনারা কেন, বা যদি অনুমতি না থাকে কেন আপনারা ছাত্র রাজনীতি করার সুযোগ দিচ্ছেন না?
ছাত্র রাজনীতির সুযোগ আমরা দিচ্ছি না সেটা বলা ঠিক না। আমরা রাজনৈতিক সংগঠনগুলোকে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে সংগঠিত হতে পর্যন্ত দেইনি, যেমন ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র শিবির, ওই নাম নিয়ে কেউ রাজনীতি করছে না। কিন্তু রাজনৈতিক কার্যাবলী সেখানে হচ্ছে, সাংস্কৃতিক কার্যাবলী সেখানে হচ্ছে, সবকিছুই হচ্ছে, তবে কোনো পার্টির নামে সেটা হচ্ছে না। সেই পার্টির নামটা আসলে কি ভালো হবে কি খারাপ হবে সেটা নিয়ে বিচার বিবেচনা চলছে সরকারের মধ্যে, প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরেও। ইন ফিউচার সেটা হবে কিনা, তবে কেউ কেউ বলছেন যে বর্তমান ছাত্র রাজনীতির যে অবস্থা এটাকে বোধহয় আরেকটু পরিশোধিত করে তারপরে এক্সপ্যান্ড করলে ভালো হয়।
একটা অভিযোগ প্রায় শোনা যায় যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্ররা বাংলাদেশের কৃষ্টি কালচার বা সংস্কৃতির থেকে একটু দূরে সরে যায়। আপনি কি মনে করেন, আপনারা কি কিভাবে আপনাদের শিক্ষা দিচ্ছেন?
থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট কোশ্চেন। আমাদের 22টা ক্লাব আছে, স্টুডেন্টস ক্লাব, প্রত্যেকটা একজন শিক্ষক যোগাযোগ মেনটেন করেন। আমাদের যে যতগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয় কিনা আমার সন্দেহ লাগে। ইনফ্যাক্ট আমি যখন প্রথম গেলাম তখন আমার মনে হলো ঠিক একটা ইউনিভার্সিটি, একটা কালচারাল প্রোডাকশন কোম্পানি। সাংস্কৃতিক সংস্থা বলতে একটি সংস্থা আছে, ওদের বাংলা সংস্কৃতি ফাংশন তারা করেন, নাচ গান ডিবেট ড্রামা শর্ট ফিল্ম প্রোডাকশন, এগুলো অত্যন্ত উন্নত মানের। আমাদের প্রত্যেকটি ক্লাবই অ্যাক্টিভ, আমাদের ফিল্মস ক্লাব আছে, বাংলা সাহিত্য সংস্কৃতি এবং বাঙালির ইতিহাস আমরা যেভাবে পড়াই আমার মনে হয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সেভাবে পড়ানো হয়। আমাদের সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণ অমূলক। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাট র্যান্ডম 10টা ছাত্র সিলেক্ট করেন এবং আমার বিশ্ববিদ্যালয়ের 10টা ছাত্র অ্যাট র্যান্ডম সিলেক্ট করেন, পরীক্ষা দেন, দেখেন কে ভালো জানে। আপনি জিজ্ঞেস করেন লালন কে ছিল, আপনি জিজ্ঞেস করেন রবি ঠাকুর কি করেছেন, আপনি জিজ্ঞেস করেন বাংলার পুঁথি সাহিত্যের কথা। আমি বলছি যে আপনি নর্থ সাউথের 20টা ছাত্র নেন বা 10টা ছাত্র নেন, অন্য যে কোনো বিষয়ে 10টা 20টা ছাত্র নেন অ্যাট র্যান্ডম এবং দেখেন কে বেশি জানে। কাজে আমাদের ধারণা যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা সাহিত্য সংস্কৃতি, বাঙালির ইতিহাস আমরা যেভাবে পড়াই আর কেউ সেভাবে পড়ায় না। আমি এই জন্য বলতে পারি যে আমাদের 150টা ক্রেডিট পয়েন্টের মধ্যে 51টা হলো আপনার জেনারেল এডুকেশনের উপর। যে ফিজিক্সের ছাত্র তারও বাংলা ইংরাজি পড়তে হবে, যে ইঞ্জিনিয়ার তারও বাংলার ইতিহাস পড়তে হবে। কাজেই আমরা যেভাবে সাধারণ জ্ঞান শিক্ষা দেই, আমরা যেভাবে বাংলা সংস্কৃতি শিক্ষা দেই, আমরা যেভাবে বাংলার ইতিহাস শিক্ষা দেই, আমরা যেভাবে বাংলার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শিক্ষা দেই, সেভাবে অন্য কোনো বিশ্ববিদ্যালয় দেয় না। কিন্তু আনফর্চুনেটলি দি ইম্প্রেশন ইজ সামওয়াট ডিফারেন্ট বিকজ উই হ্যাপেন টু বি নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিকজ উই হ্যাপেন টু বি ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি। সাম পিপল হ্যাভ দি আইডিয়া দ্যাট দিস ইজ এ ইউনিভার্সিটি অফ আপস্টার স্টুডেন্টস হু বিহেভ লাইক দে আর ইন নিউ ইয়র্ক অন সিডনি।
আপনারা শিকড়ের কাছাকাছি থেকে শিক্ষা দিচ্ছেন?
অবশ্যই আমরা শিকড়ের কাছাকাছি থেকে শিক্ষা দিচ্ছি। আমাদের ছাত্রদের আমি ইনভাইট করবো, আপনাদের যে কোনো দর্শককে শ্রোতাকে নর্থ সাউথে আসেন, আমাদের ফাংশনগুলো দেখেন, আপনারা ওপিনিয়ন ফর্ম করেন যে আমরা কোন কোয়ালিটির বাঙালি সংস্কৃতি চর্চা করি।
বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে বর্তমানে যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বেসরকারি, আমি যেগুলো বলবো সরকারিগুলো নয়, সেখানে খুব স্থান সংকুলন, খুব কনজাস্টেড, যে ক্লাসগুলো ওপেন কোনো স্পেস নাই, পরিবেশের তেমন কোনো চিন্তাও তারা করে কি না জানি না। তো আপনাদের বিশ্ববিদ্যালয়টা তো এরকম একটা যে খোলামেলা জায়গা নাই বা পরিবেশ বান্ধব কি আপনাদের বিশ্ববিদ্যালয়গুলো?
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস আছে, খুব বিরাট ক্যাম্পাস, আমরা 18-20,000 ছাত্র পড়াতে পারি। আমাদের যে অডিটোরিয়াম আছে, এই ধরনের এই স্ট্যান্ডার্ড কোনো অডিটোরিয়াম বাংলাদেশে আর নেই। খেলার মাঠ, আমাদের ছাত্রদের সব রকম ক্লাব ফ্যাসিলিটিস আছে, প্রত্যেকটা ক্লাবের নিজস্ব অফিস আছে। আমাদের যে শিক্ষার টেকনোলজি সেটা অত্যন্ত হাই, কাজে আমাদেরকে বোধহয় সেই কোশ্চেনটা করা সম্পূর্ণ ঠিক হবে না যে আমাদের নাই কোনো কিছুই। এরপরেও আমরা 250 বিঘার একটি জমি কিনেছি যেখানে আমরা আবার কনস্ট্রাকশন শুরু করবো খুব তাড়াতাড়ি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা বিদেশি বিশ্ববিদ্যালয়, আপনি যেসব সুযোগ সুবিধা দেখেন তার সবগুলো সুযোগ সুবিধা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছে।
আমরা যেটা জানি যে এটা একটা আবাসিক এলাকার মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত, তো আপনি বলছেন যে এটা আপনারা সরিয়ে নিচ্ছেন বা অন্য জায়গায় স্থানান্তর করছেন, তো যে জায়গায় আপনারা স্থানান্তর করছেন এটা কি আবাসিক এলাকার মধ্যে পড়ছে না তার বাইরে?
বিশ্ববিদ্যালয়গুলো নর্মালি আবাসিক এলাকার ভিতরে হয়ে থাকে, ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস আবাসিক এলাকার ভিতরে, ম্যাকোরি আবাসিক এলাকার ভিতরে, সব ইউনিভার্সিটি আবাসিক এলাকার ভিতরে হয় কারণ ছাত্রদের আসা যাওয়া সুবিধা হয়। আমরা যেটা করছি এটা একটা নতুন এলাকা নিচ্ছি আমরা, একটু দূরে আমাদের বর্তমান ক্যাম্পাস থেকে, কিন্তু এগেইন এটা ঢাকা শহরে এবং এর আশেপাশে আবাসিক এলাকা হয়ে যাবে। আমরা যেখানে যাই না কেন আবাসিক এলাকা সেখানে হয়ে যাবে, কিন্তু সুবিধা হবে এই যে এই নতুন ক্যাম্পাসটা আরো বেশি কমপ্রিহেন্সিভ হবে। অন্যান্য যেসব ইউনিভার্সিটি আছে তারাও নিজেরা ক্যাম্পাসের জন্য জমি কিনছেন, কনস্ট্রাকশন করছেন, এবং আমার ধারণা যে আগামী পাঁচ সাত বছরের মধ্যে প্রায় ২০টা বা ৩০টা ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাস হবে।
আমরা আর একটা জিনিস ইদানিং লক্ষ্য করছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক কিছু ঘটনা বা জঙ্গিবাদের কিছু ঘটনার সাথে এই ইউনিভার্সিটির নামকে জড়ানো হচ্ছে। তো অ্যাজ এ ভাইস চ্যান্সেলর আপনি কিভাবে এটা দেখছেন?
দেখুন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, এটি বাংলাদেশের উৎপত্তি হয় নাই, তবে বাংলাদেশের কিছু সহায়ক শক্তি থাকতে পারে। এটা পৃথিবীর সব দেশই এটাকে ফাইট করছে, আমরা বাংলাদেশও করছি। যদি আপনি বোস্টন ম্যারাথনের বোমিং এর কথা দেখেন, যারা করেছিল তারা ইউনিভার্সিটির ছাত্র ছিল, কিন্তু কেউ সেটা নিয়ে মাথা ঘামায় না যে তারা কোন ইউনিভার্সিটির ছাত্র। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সব কথাবার্তাগুলি বলা হচ্ছে বা নাম যেভাবে টেনে আনা হচ্ছে, হ্যাঁ কিছুটা সম্পৃক্ততা ছিল এই সেন্সে যে এর একজন আমাদের এখানে তিনটা সেমিস্টার ক্লাস করেছে, নিবরাস ইসলাম, ২০১১র মাঝামাঝি থেকে ২০১২র প্রথম দিকটায় মার্চে চলে গেছে সে মোনাস মালয়েশিয়া। এরপর থেকে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে ওখানে লেখাপড়া করেছে বা রেডিকালাইজড হয়েছে, হোয়াট এভার, আমরা সেগুলো জানি না। সে দেশে এসে একটা কিছু করেছে, কিন্তু সামহাও আমরা এই পাবলিসিটি পেলাম যে সে নর্থ সাউথের ছাত্র। সিমিলারলি একজন টিচার হাসনাত করিম, সে নর্থ সাউথ থেকে রেজিগনেশন দিয়েছে ২০১২ সালের অগস্ট মাসে, কিন্তু আমরা তার একটামাত্র পরিচয় পাই, তিনি একসময় নর্থ সাউথের ছাত্র ছিলেন। তার মা বাবার নাম কেউ বলছে না, তার কোন সাবার থেকে সে আসছে বলছে না, তার বাড়ি কোন ডিস্ট্রিক্টে কেউ বলছে না, সে গত চার বছর বাদ কি করতেছিল সেও কেউ বলছে না, কেবল সে নর্থ সাউথের শিক্ষক ছিলেন উনি, সেটি তারা বলছেন। তো সেইভাবে আমি বলবো যে পুরোটা অ্যাসোসিয়েশন যেটা দেখাবার চেষ্টা হয়েছে সেটা সত্যি নয়। তবে হ্যাঁ, একটা দুটো ছেলে থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে ছেলেটা নর্থ সাউথে আসার পরে তার এই ধরনের কার্যক্রমে সে লিপ্ত হয়েছে। আমরা একটা ছাত্র পাই, ১৮ বছর বয়সের একটা ছাত্র মনে করেন আসে আমাদের এখানে, বাই দ্য টাইম দি ডাই হ্যাজ বিন কাস্ট। তাছাড়া সে নয় থেকে দশ ঘন্টা আমাদের ইউনিভার্সিটিতে কাটায়, রেস্ট অব দি টাইম সে বাড়িতে কাটায়, বন্ধু বান্ধবের সাথে কাটায়, বিভিন্নভাবে কাটায়। এটা কোন জায়গায় যে রেডিকালাইজেশনটা হয়েছে সেটা বলা মুশকিল। তারপরে এই আমরা জানি যে এই রোগটা ইন্টারনেটের মাধ্যমে ছড়ে, কাজে একটা ছেলে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন ল্যাপটপটা নিয়ে তার নিজস্ব বেডরুমেই থাকে, সে কোন ওয়েবসাইটে যাচ্ছে, কোথা থেকে তার সংক্রমণ হচ্ছে আমরা তো জানি না। কাজে সম্পূর্ণ দোষটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দেওয়াটা বোধ হয় ঠিক নয়। তবে আমরা অনেক মেজার নিয়েছি যাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের কোন রকম চিন্তাধারার উৎপত্তি না হয় বা এই ধরনের কোনো চিন্তাধারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিকাশ পাওয়ার কোন রকম সুযোগ না থাকে, আমরা সেই ব্যবস্থা করেছি অলমোস্ট ফুল প্রুফ। কিন্তু এগেইন, ছাত্ররা সর্বক্ষণ বিশ্ববিদ্যালয়ে থাকে না, কাজে কি জন্য কি হয় সেটা ভালোভাবে আমাদের চিন্তা করে দেখতে হবে।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলামের সঙ্গে। দুই পর্বের এই কথোপকথনের বাকি অংশটুকু প্রচার করব আগামী অনুষ্ঠানে, শোনার আমন্ত্রণ রইল।